ডাক্তারের সাথে কিছু কোন, ডাক্তারের সাথে কিছু খোঁজ, ডাক্তারের সাথে কিছু খোঁজ, ডাক্তারের সাথে কিছু খোঁজ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ঈদের অনুষ্ঠান আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকে আমরা এমন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। তো যেহেতু আমরা একজন এখানে বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক এম রায়হানউদ্দিন সাহেবের সাথে আমরা ঈদের অনুষ্ঠানটা ভাগাভাগি করার জন্য এসেছি, তো সাথে সাথে ওনার কাছ থেকে আমরা কিছু স্বাস্থ্য ব্যাপারে কিছু টিপস আমরা নেব, ওনার থেকে কিছু জিনিস জানতে চাইব, কিছু কথা, কিছু স্বাস্থ্যের ব্যাপারে কিছু পরামর্শ আমরা তার থেকে নেব। আসুন আমরা আমাদের ডাক্তার ইসলামী ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু।
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো।
আমরা আসলে ঈদের অনুষ্ঠান নিয়ে আপনার সাথে আসলে কথা বলতে যাচ্ছি, যে ঈদের ব্যাপারে, যে আমরা ঈদের পরবর্তী আমাদের খাবার দাবারের ব্যাপারে, আমাদের ঘুমের ব্যাপারে কিছু কথা আলাপ আমরা করবো আপনার সাথে, কিছু পরামর্শ আপনার কাছ থেকে চাইব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা পুরো একটি মাস 30 দিন আমরা রোজা রেখেছি, সেহেরি খেয়েছি, তারপর সারাদিন উপোস থেকেছি, কাজকর্ম করেছি, আবার ইফতার করেছি। তো এক্ষেত্রে রোজার ব্যাপারে একটি তো আসলে পরকালের একটি ফজিলত আছে যে যারা রোজা রাখবে আমরা জানি সবাই। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে রোজার, কেউ যদি রোজা রাখে তো এর ডাক্তার যা আপনারা যারা রয়েছেন আপনাদের ভাষায় এবং বিজ্ঞানের ভাষায় এটাকে কিভাবে দেখে?
বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে আপনার যে এই যে প্রশ্নটা, এটা সবারই একটি প্রশ্ন যে সারা রমজান মাসে সবাই উপবাস থাকে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে এবং ঘুম তার একটু ঘুমের যে 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 রিদম এটা নষ্ট হয়। এই এক মাসের পরে এটার যে এফেক্ট বা এটার যে প্রতিক্রিয়া, সেটা আসলে রোজাটা হচ্ছে সারা 11 মাসের জন্য একটা ট্রেনিং। সেটা আধ্যাত্মিকতার জন্য যেমন জরুরি, একজন মানুষ যদি এই 30 দিনের যে ট্রেনিং, খাওয়ার, চলার, কথা বলা, ঘুমানো, এটা যদি সে 11 মাসে বাস্তবায়ন করে পারত, তাহলে আজকে আমাদের সমাজে আপনি দেখেন ডায়াবেটিসের সংখ্যা বেড়ে গেছে, হৃদরোগের সংখ্যা বেড়ে গেছে, হার্টের রোগীর সংখ্যা বেড়ে গেছে, হাইপারটেনশন বেড়ে গেছে। তার একমাত্রিক কারণ হচ্ছে আমাদের চলা ফেরা, খাওয়া দাওয়ার মতো নিয়ম। আমরা যদি এই রোজা বা রমজানের যে খাওয়ার দাওয়ার অভ্যাসটা যদি 11 মাসে করতে পারতাম, তাহলে আমাদের যে স্বাস্থ্যের যে ব্যাপার যেটা, আমরা অনেকাংশেই আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারতাম। সেজন্য আমি মনে করি যে প্রত্যেকেরই শুধু যে রোজার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই ট্রেনিংটা যদি আমরা 11 মাসে বাস্তবায়ন করতে পারি, তাহলেই রোজার আসল শিক্ষা হবে, রোজার আসল ফজিলত হবে।
মাশাআল্লাহ। তো আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি জানতে চাইবো যে এখন তো আমরা রোজার পরে ঈদের সময়, ঈদের সময় মানুষ একটু সারাদিন যেহেতু অনেকদিন পর রোজা রেখেছে, মানুষ আত্মীয় ঘরে যায়, মাকে সালাম করতে যায়, বোনের বাসায় যায়, ভাইয়ের বাসায় যায়, সবার আত্মীয় স্বজনের ঘরে যায়, সবার মন রক্ষা করতে গিয়ে খাবার খেতে হয়। তো মনে করুন সারাদিনে যদি আমি 10 জন আত্মীয় ঘরে গেলাম, তো সেখানে আমাকে তো ওভাবেই খাবারটা কিভাবে গ্রহণ করা উচিত, তাদেরকেও খুশি করতে হবে, সাথে সাথে নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে, সেই জিনিসটাকে ব্যাপারে।
এটা আপনি যে কথাটা বলছেন সেটা আজকে থেকে 10 বছর আগের কথা।
আচ্ছা,
আগে দেখতাম যে আমরা আমাদের প্রতিবেশীর ঘরে যাচ্ছি, আত্মীয় স্বজনের ঘরে যাচ্ছি ঈদের সময়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি কিভাবে নেবেন সেটা জানি না। আজকের এই যুগে আমি আমার প্রতিবেশীর ঘরও ঈদের মোলাকাত করতে যাচ্ছি না, দুঃখের বিষয়। এটা 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 কিন্তু আমাদের যারা আপনারা ধর্মীয়ভাবে আলোচনা করেন, এই ব্যাপারটা কিন্তু আমাদের যারা আছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজন তাদের বাসা আমাদেরকে অবশ্যই যাওয়ার পরে তারপরে আসেন। এখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এখন ধরেন একজন 16 বছরের ছেলে যে পরিমাণে খেতে পারবে, আমার মতো একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি বা 40-50 বছর ব্যক্তি সেভাবে, আবার 60 বছরের ব্যক্তি ভাবে খেতে পারবে না। এটা ম্যান টু ম্যান বেরি করবে। এখন ধরেন কারো ডায়াবেটিস আছে, সে ওভাবেই খাবার খেতে হবে, তাকে মিষ্টি জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে। একটা মানুষের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে কোনো মতেই খাওয়াটা ঠিক হবে না। সেজন্য মন রক্ষার্থে আপনাকে অবশ্যই একটু একটু করে যদি আমরা খাই, মানে একজনের বাসায় গেলাম একটু সেমাই খেলাম, একজনের বাসায় গেলাম পেঁয়াজু খেলাম, একজনের বাসায় গেলাম একটা জিলাপি খেলাম, তাহলে আমি যদি একজনের বাসায় গিয়ে সবগুলো খেলাম আবার যেন, তাহলে তো আপনার সারাদিনের অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য ওইটা এটা বাচ্চাদের জন্য তেমন এফেক্ট করে না। একসময় আমরা যা খেয়েছি চাই হজম করেছি, কিন্তু এখন বয়সের আর হজম করার মতো ব্যাপার নেই। তবে যদি মানুষের ঘরে আমরা বেশি যাই, এখন যে আপনাদের অবশ্যই কিছু করণীয় আছে, বিশেষ করে ধর্মীয় যারা গুরু তাদেরকে অবশ্যই বলতে হবে যে আজকের এই যে এটা একটা ঈদ আমাদের, এটা কিন্তু মুসলমানদের জন্য এটা বড় উৎসব, এটা যাতে সবাই মিলে আমরা উদযাপন করতে পারি, সবার বাসায় যাই, বন্ধু বান্ধবের বাসায় যাই, এগুলো উঠে গেছে কিন্তু এখন এটা আবার যাতে আমাদের মাঝে ফিরে আসে।
আমরা একটা ইয়ে করতাম যে দল বেঁধে
এটা কিন্তু এখন উঠে যাচ্ছে, এটা সমাজ থেকে উঠে যাচ্ছে, যেহেতু এখন ডিজিটালাইজেশনের যুগে সবাই মোবাইল এবং ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ফেসবুকের মাধ্যমে উদযাপন করে ফেলছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে আর কি।
অবশ্যই অবশ্যই ধন্যবাদ, আপনি আমাদেরকে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আসলেই যে ঈদ আমাদের জন্য খুশি অবশ্যই, কিন্তু সেই খুশিটা আমাদেরকে ভাগাভাগি করে দিতে হবে। কিভাবে? সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী যারা আছে তাদের ঘরে যেতে হবে, বা অনেক সময় অনেক বুজুর্গানে কিরাম ব্যাপারে আমরা শুনেছি, কিতাবে পড়েছি যে ওনারা কি করতেন, যারা আশেপাশের গরিব অনেক প্রতিবেশী আছে তাদেরকে নিজেদের ইয়া থেকে কিছু পকেট থেকে কিছু টাকা খরচ করে তাদেরকে টাকা দিতেন, অথবা কিছু জিনিস তাদেরকে তোফা দিতেন, গিফট করতেন, কাপড় চোপড় দিতেন, সেমাই বা খাবার দাবার এগুলো কি ক্রয় করে দিতেন, কিনে দিতেন। তো আসলে এটা অনেকটা কমে গেছে, সত্যি যেটা বলেছেন আপনি, সুন্দর জিনিস, সুন্দর একটি কথা, সুন্দর একটি বিষয় ইয়ার ব্যাপারে আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন আপনি। আমিও মাদানী চ্যানেলের দর্শকদেরকে আমি আপনাদেরকে বলবো যে ঈদ এটি অবশ্যই তাদের জন্য যারা রমজানকে পুরোভাবে সম্মান করতে পেরেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু সম্পর্কে আমরা শুনেছি, কিতাবে পড়েছি, তিনি ওনারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীদেরকে বলেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একজন জালিলুল কদর সাহাবী, মর্যাদাপ্রাপ্ত সাহাবী, তো এবং ইসলামের দ্বিতীয় খলিফা বলা হচ্ছে, যে ইসলামকে অনেক প্রসার প্রচার করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্না করছেন, তো লোকেরা ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কেন কান্না করছেন? তো তিনি বলছেন যে আমি জানি না রমজান মাসে আমার কি গুনাহ মাফ হয়েছে কিনা। তো আসলে দেখুন, আমরা রমজান মাস তো উদযাপন করেছি খুব সেহেরি ইফতার খুব সুন্দরভাবে, কিন্তু ঈদটাও যেন আমরা সুন্দর করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করি। কেননা বলা হচ্ছে যে একজন মানুষের মনকে খুশি করা এটা অনেক বড় একটি সওয়াবের কাজ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন খুশি করতেন, কাউকে কখনো ফেরত দিতেন না। তো আমাদের প্রতিবেশী যারা আছে তাদের দিকে আমাদের একটু দৃষ্টিপাত করা দরকার, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের দিকে আমাদের একটু দৃষ্টিপাত করা দরকার, যে তারা সুন্দরভাবে ঈদটা কি করতে পারছে কিনা, এবং তাদের ঘরে যাওয়া দরকার, কিছু খেতে পারি আর না পারি। অর্থাৎ একজনকে দেখে আপনি যেটা বলছেন যে আমরা একসময় কী করতাম, ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে মোলাকাত করতাম, কিন্তু আজকাল দেখা যাচ্ছে জিনিসটা একটু উঠে যাচ্ছে, তো এদিকেও আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার, যেন আমরা আগে গিয়ে মোলাকাত করি। যে বলা হচ্ছে যে মোলাকাতের সময় যে ব্যক্তি আগে গিয়ে উৎফুল্লতার সাথে মোলাকাত করবে, তা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো যাই হোক ডাক্তার সাহেব, আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো, যে ঈদের পরে এখন যে সাধারণ আমরা যে 11 মাস বাকি সময়টুকু আমরা কাটাবো, তো আমাদের খাবারের রুটিনের মধ্যে কী কী খাবার থাকা দরকার, কেমন হওয়া দরকার আমাদের রুটিনটা, আমাদের কাজও করতে হবে, ঘুমোতে হবে, খাবারও গ্রহণ করতে হবে, তো এই জিনিসটার ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটু কিছু বলবেন।
একজন যার কোনো ডায়াবেটিস হাইপারটেনশন নাই, তার খাবারের ধরন এক ধরনের হবে, যার ডায়াবেটিস হাইপারটেনশন হৃদরোগ স্ট্রোক এগুলো হয়ে গেছে তার খাবারের ধরন এক ধরনের হবে। তো প্রত্যেক দিন কার্বোহাইড্রেট যে আছে, যেমন ভাত অথবা রুটি, সে যেটাই খাক কিন্তু পরিমিত খেতে হবে।
আচ্ছা,
তারপর হচ্ছে আপনার চর্বিযুক্ত খাবার, বিশেষ করে ছাগলের মাংসের মধ্যে চর্বি বেশি।
আচ্ছা,
তারপরে চিংড়ি মাছের মাথায় অধিক পরিমাণে চর্বি থাকে, ডিমের কুসুমে চর্বি থাকে, দুধের ছানায় চর্বি থাকে, এসব খাবারগুলো আমাদেরকে পারতপক্ষে অ্যাভয়েড করতে হবে।
আচ্ছা,
আর আমাদের চট্টগ্রামের মধ্যে একটা বেশি রেওয়াজ যেটা, সেটা হচ্ছে মেজবানি।
তো
এটা মেজবানি
খুবই পছন্দ বাংলাদেশ,
কিন্তু এটা পরিমিত পরিমাণে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে। আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হাড়ের রোগী কিন্তু চট্টগ্রামের থেকে যাচ্ছে। ইন্ডিয়াতে যে যুগ রোগীগুলি যায় কি ম্যাক্সিমাম রোগী চট্টগ্রামে, ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দেখবেন ম্যাক্সিমামই
চট্টগ্রামে।
মাংস জাতীয় খাওয়ার বেশি খাচ্ছে, কিন্তু শাকসবজি ভেজিটেবল এটা কম খাচ্ছে। সুতরাং আমি মনে করি প্রত্যেকটা খাবারের, বিশেষ করে দুপুরের খাবার এবং রাত্রের খাবারের মধ্যে ভেজিটেবল শাকসবজি অবশ্যই পরিমিতে থাকতে হবে এটা, এবং চিনিযুক্ত খাবার বিশেষ করে কম খেতে হবে। এবং আপনি তিনটা জিনিস বর্তমানে খুব মানে সাদা বা হোয়াইট, একটা হচ্ছে হোয়াইট সুগার,
আচ্ছা
হোয়াইট রাইস, হোয়াইট সল্ট, সাদা ভাত, সাদা লবণ, সাদা চিনি, এগুলোকে পয়জন বলা হচ্ছে।
আচ্ছা,
এটা আপনারা কিছুদিন পর জানতে পারবেন, তবে আমি প্রয়োজন মনে করি না। এটা যদি পরিমিত হয়,
পরিমিত হয়,
আপনি চা খাচ্ছেন এখানে যদি অধিক পরিমাণে চিনি দিয়ে দেন তাহলে তো যাতে শরবত হয়ে গেল। ভাত খাচ্ছেন, পাঁচ থালা খাচ্ছেন, তো ভাত হবে না, এটা তো ভোজন বুড়ি হয়ে গেল। হ্যাঁ, আপনি লবণ খাচ্ছেন, লবণ তো খাবেন, আবার সাথে পাতে লবণ আমরা খাই, এটা অ্যাভয়েড করতে হবে। সেজন্য পরিমিত আপনি অবশ্যই খাবেন, পরিমিত খেতে হবে।
ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা একটু নাস্তা করি, আবার দুপুরে খাবার খাই, আবার মনে করেন সন্ধ্যার দিকে একটু আমরা হালকা পাতলা নাস্তা করি, আবার রাত্রে খাবার খাই। এখন এই খাবারগুলো আমাদের কীরকম হওয়া উচিত সকালে, যে আমরা যখন উঠি, এবং সেই খাবারটা কীরকম হওয়া উচিত আমাদের জন্য?
আচ্ছা, আসলে আমাদের একটু মনে রাখতে হবে, সকাল আমরা যে নামাজ যেগুলো পড়ি, সে নামাজ কিন্তু এক প্রকার মানে ব্যায়ামের মতো হচ্ছে। আর সকালবেলা যারা উঠে, রোগীকে আমি বলি, অনেক ছেলেরা আছে তারা বলে তাদের পড়া মনে রাখতে পারে না, আমরা যে যারা কোরআন হাফেজ হয় তারা কিন্তু সকালবেলা উঠে। কেন উঠে? সকালবেলার পড়াটা বেশি মনে রাখে,
মনে থাকে।
সকালবেলা এক ঘন্টার পড়া, সকালবেলার এক ঘন্টার বাদত, সকালবেলার এক ঘন্টার কাজ অন্য রাতের দশ ঘন্টার সমান। সেজন্য সকালবেলা হচ্ছে সবচেয়ে একটা জরুরি বিষয়। সকালে উঠে আপনি নামাজ পড়ার পরে আমি মনে করি প্রত্যেককে আধা ঘন্টা থেকে এক ঘন্টা, যার বয়স অনুসারে হাঁটা, নর্মাল হাঁটা, ব্যায়াম করা, তারপর ওখান থেকে ব্যায়াম করে এসে খাওয়ার খাবে। এবং একটা প্রবাদ আছে, আপনি সকালের খাবার খাবেন রাজার মতো,
আচ্ছা,
আর রাত্রে খাবার খাবেন ফকিরের মতো।
আচ্ছা,
কারণ কি? আপনি সকালে যে খাবারটা খাচ্ছেন এটা আপনাকে এনার্জি ফুল দিচ্ছে সারাদিনের জন্য, আর রাত্রে আপনি যদি বেশি খেয়ে ফেলেন আপনার কোনো কাজ নেই, আপনি শুয়ে যাচ্ছেন, তাহলে এটা মেটাবলাইজ হচ্ছে না, এটা শরীরে থেকে যাচ্ছে, এটা বিভিন্ন জায়গায় জমা হচ্ছে, লিভারে জমা হচ্ছে, এটা হার্টে জমা হচ্ছে। সেজন্য রাত্রে খেতে হবে অল্প অল্প পরিমাণে। আমি মনে করি দিনে যে খাবারটা খাবো তার অর্ধেক আপনাকে রাত্রে খেতে হবে,
রাত্রে খেতে,
তাইলেই স্বাস্থ্য ঠিক থাকবে। কিন্তু আমাদের বরং চামতুল উল্টা হয়ে যায়,
উল্টা হয়ে যায়, আমরা দিনে রাতে বেলা খাবারটা একটু বেশি
খাই, কিন্তু
সকালে কম খাই।
কোনো রাত্রে ঘুমাই যাচ্ছে,
জি জি জি। আচ্ছা, আমি ডাক্তার সাহেব, আমি একটি জিনিস শুনেছি এক জায়গায়, যে আমাদের যে পাকস্থলী, বলা হচ্ছে যে যদি আমরা হেলান দিয়ে খাবার খাই বা আমরা খাবার খাওয়ার পর শুয়ে যাই, তখন আমাদের পাকস্থলীর যে কার্যক্রম সেটা বন্ধ হয়ে যায়, এবং সেটাকে খাবারটাকে ডাইজেস্ট করতে একটু সময় বেশি লাগে। যেরকম আপনি সকালে বলেছেন যে আমরা সকালে খাবার খাবো, পবাদ বাক্য বলেছেন যে রাজার মতো, যে আমরা যদি সকালে খাবার খাই সেটা আমাদের আমাদের কাজকর্ম আমরা করবো, সাথে সাথে আমাদের পাকস্থলীর যেই আমাদের খাবারটাকে হজম করবে সেটা একটু ভালো ইয়া করে করতে পারে, কিন্তু রাতে এই জন্য খাবার কম খেতে বলেছে যাতে আমাদের পাকস্থলীর বন্ধ হয়ে যায়, ইয়ে হয়ে যায়। এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হচ্ছে যে খাবার হেলান দিয়ে যেন না খায়, এটার জন্য যে যাতে পেটটা ইয়ে হয়ে যায়। যদি আমরা হেলান দিয়ে খাবার খাই তাহলে আমাদের পাকস্থলীর যে কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং খাবারটাকে কি করতে পারলাম, এ ব্যাপারে আপনি কি বলতে চান?
এটা তো মানে ওয়ান্ডারফুল একটা সুন্দর প্রশ্ন। দেখেন, আমার কাজ, আমি তো মেডিসিন বিশেষজ্ঞ, সাথে আমি ইন্টেনসিভ কেয়ারের কাজ করি, যে মানে যে যেগুলি মরে যাচ্ছে, মানে আপনি শিশুতে মানে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করেন। যেমন ধরুন একটা রোগী অজ্ঞান, অজ্ঞান তো ওকে খাবার খাওয়াইতে হবে, আমরা কোনো মতেই শোয়াইয়ে খাবার খাওয়ার অ্যালাউ করি না।
আচ্ছা,
তাকে বসাইয়া নাকে নল দিয়ে খাওয়াবে, তার মানে কি? তার মানে একজন সুস্থ ব্যক্তিও খাবার খাবে বসে
বসে।
তার কারণ হচ্ছে আমাদের একটা কমন প্যাসেজ আছে, একটা হচ্ছে শ্বাসনালী এবং খাদ্যনালী কমন প্যাসেজ। আপনি যখন কথা বলবেন খাবারটা কিন্তু হুট করে যদি নাক দিয়ে যদি লাংসে চলে আসে তখন এটা রেসপিরেশন নিউমোনিয়া, এবং রোগীর স্ট্রোকের রোগীগুলা যত না স্ট্রোকের কারণে মরে তার চেয়ে বেশি মরে খাবারটা পাকস্থলিতে না গিয়ে আপনার লাংসে চলে আসছে, এটাকে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া। 50% রোগী কিন্তু এই আইসিইউ বলেন সিসিইউ বলেন এটাই কারণ যে খাওয়ার সময় বসে খাওয়াইতে হবে এবং নির্বিচ্ছিন্ন ও সুন্দরভাবে খাওয়াইতে হবে, এক নম্বর। দুই নম্বর দেখা যাচ্ছে সাইন্টিফিক ইসলামের সাথে সায়েন্স যে কত সুন্দর। আর একটা ব্যাপার হচ্ছে আপনি এখন দেখবেন আপনার আত্মীয় স্বজন বা যারা আছে, আমি দর্শক মন্ডলীকে বলি, লেখা আছে হার্টের রোগী যে পেটের কিছু অংশ খালি রাখবেন,
আচ্ছা
খাওয়ার পেট পুরে খাবেন না। পেট পুরে খেলে কি হবে, আপনি যখন শুবেন তাহলে খাবারটা আবার ব্যাক করে আবার লাংসে চলে যাবে, তো হার্টের এফেক্ট পড়বে। তার মানে আপনাকে অবশ্যই কিছু অংশ খাবার খেতে হবে, অর্থাৎ পরিমাণটা অবশ্যই তার মধ্যে পানি থাকতে হবে এবং আপনার খাবার থাকতে হবে এবং এক তৃতীয়াংশ খালি রাখতে হবে। এটা যেমন ইসলামী নিয়ম এবং
এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা নরমাল মেডিসিনের কথা বলছি না, যারা আরো যারা আমরা উচ্চ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইন্টেনসিভ কেয়ার মেডিসিন এবং আরো উচ্চ তাদের জন্য তারাও একই কথা বলছে যে আপনার খাবারটা এভাবে খাওয়াইতে হবে, আদারওয়াইজ এটা ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। এটা দেখেন আজকে ইসলামের সেই 1400 বছর আগে কথা আজকে
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি মহান সুন্নত হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেছেন যে হাদিস শরীফের সাত নম্বর পেটকে যেন আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে খাবারের জন্য, একটি হচ্ছে পানির জন্য এবং একটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য। তো এখনো আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে শুনলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে একটি গাইডলাইন দিয়ে দিয়েছেন যে এভাবে চলতে হবে, এভাবে করতে হবে। আসলে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম, তো ইসলাম হচ্ছে খুবই সুন্দর এবং যেন আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতে থাকি এবং আমরা আলহামদুলিল্লাহ সুস্থ থাকবো ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা প্রত্যেকটি বাণীর মধ্যে হিকমত রয়েছে। আপনি আরেকটি কথা বলছেন যে কোনো রোগী যাদেরকে আমরা খাওয়া আপনারা আমাদের খাওয়াতে পারছেন না, তাদেরকে যখন আমরা অক্সিজেন বা বিভিন্ন নল দিয়ে যেন খাবার খাওয়ানোর সময় তাদেরকে উঠিয়ে বসে খাওয়ানো হচ্ছে, তো এটার একটি হিকমত যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক আগে বলে দিয়েছেন যেন খাবার খাওয়ার সময় যেন আমরা হেলান না দিই, ট্যাগ না লাগাই। তো খুব সুন্দর মাশাআল্লাহ, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শুনতে পাচ্ছি এবং আমাদের মাদানি চ্যানেল দর্শকরাও উপকৃত হচ্ছে আশা করছি। আচ্ছা আপনাকে আরেকটি আমি আপনার কাছে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমাদের শরীর সুস্থ থাকার জন্য কি পরিমাণ আমাদেরকে কোনো ব্যায়াম করতে হবে বা কি পরিমাণ ব্যায়াম করা আমাদের জন্য জরুরি উপকারী আমাদের শরীরের জন্য?
ব্যায়াম হচ্ছে আজকে যারা বিভিন্ন জায়গায় দেখেন মানুষ ব্যায়ামের জন্য টাকা খরচ করছে,
জি
কেউ জিমে যাচ্ছে, কেউ মেডিটেশন করে,
মেডিটেশন
তো জিকির বা মোরাকাবা মশা দেওয়া এটাও কিন্তু একটা
মেডিটেশন,
এগুলো এখন হচ্ছে না আগে থেকেই ছিল, এগুলো কিন্তু ইসলামে আগেই বলে দিয়েছে যে
নামাজ একটা
মেডিটেশন। এটা কি যে আমার যে মন আমার যে চিন্তা ভাবনা সেটা যদি আমি বিভিন্ন ধরনের কুচিন্তা বিভিন্ন ধরনের খারাপ কাজ ওখান থেকে যদি আমি মুক্ত থাকতে পারি সেটাকে বলা হয় আসলে হেলথ হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল না, মেন্টাল না, এটা হচ্ছে যে স্পিরিচুয়াল হেলথ।
আচ্ছা
এটা কিন্তু আমার ডেফিনিশন, এটা WHO ডেফিনিশন।
আচ্ছা
যে শুধুমাত্র আপনি শারীরিকভাবে সুস্থ এটা কিন্তু হেলথ নয়, আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। অনেকে শারীরিক সুস্থ আছে এটাও কিন্তু আপনি অসুস্থ, ঠিক তদ্রুপ স্পিরিচুয়াল হেলথ এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু জেনেভা থেকে বলা হয়েছে WHO মানে যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে স্পিরিচুয়াল একটা হেলথ আছে। এই স্পিরিচুয়াল হেলথের মধ্যেই এই জিনিসগুলো আমাদের চলে আসে, নামাজ বলেন, আমাদের জিকির বলেন, আমাদের মোরাকাবা মোশাহাদা যেটা আমরা বলি জিকির বলেন যেগুলো আছে এটা তো আছে। আরেকটা ব্যাপার আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে ব্যায়াম। আমাদের যদি আমরা যদি ব্যায়াম করি ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, ডায়াবেটিস না হওয়ার জন্য আমি যদি আগে থেকে ব্যায়াম করি তাহলে ডায়াবেটিসের পরে আমরা চোখের ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা হার্টের ডাক্তারের কাছে যাচ্ছি, কিডনি ডাক্তারের কাছে যাচ্ছি, এখানে না হলে কোথায় যাচ্ছি ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া না হলে সিঙ্গাপুর যাচ্ছি, যার টাকা আছে সে আমেরিকা যাচ্ছে। তার মানে কি আমার সারা জীবনের সঞ্চয়টা আমি কি করলাম,
আমার
শুধুমাত্র যদি আমি যদি এগুলো না হওয়ার জন্য কিছু সময় ব্যয় করতাম ব্যায়াম করতাম তাহলে আমি ডায়াবেটিসও হতো না, ডাক্তারের কাছে যেতে হতো না, আমার ফাইন্যান্সিয়াল এবং আর্থিক ক্ষতি হতো না, আমি সুস্থ থাকতাম। তাহলে একটা সুস্থ মানুষ সমাজের জন্য খুবই দরকার, অসুস্থ মানুষ সে সে একজন ধর্মীয় গুরু হোক, যে সমাজকে সেরকম দিতে পারবে। সেজন্য আমি অনুরোধ করব সবাই যাতে ডায়াবেটিস হওয়ার আগেই ব্যায়াম শুরু করে, যারা ধূমপান করে ধূমপান যাতে ত্যাগ করে, যারা অ্যালকোহল বা মদ্যপান করে তারা যাতে মদ্যপান ত্যাগ করে। এই জিনিসগুলো যদি হয় তাহলে শরীরটা সুস্থ থাকবে এবং আত্মিক মানসিক সবকিছু সমাজ আপনার উপকৃত হবে।
ধন্যবাদ। আমাদের শরীর সুস্থ থাকার জন্য ঘুমটা কিরকম প্রয়োজন? সাধারণত একজন মানুষের কতটুকু ঘুম প্রয়োজন সুস্থ থাকার জন্য?
স্লিপ ঘুম সেটার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে,
জি,
সেটাকে বলে স্লিপ মেডিসিন।
আচ্ছা,
একজন নর্মাল মানুষ 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এটা বাস্তব। এবং কখন ঘুমাবে সেটা হচ্ছে আল্লাহ অবশ্যই বলেছেন যে আমি রাতকে করেছি কিসের জন্য? ঘুমের জন্য। আর দিনকে করেছি আসলে তা না, সে ঘুমাচ্ছে না, তার এটা রোগ, যাকে বলে আমরা স্লিপ অ্যাপনিয়া। সেজন্য আমি অনুরোধ করবো যারা নাক ডাকে ঘুমায় এদেরকে অতি সত্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা ঘুম নয়, এটা হচ্ছে রোগ। দেখবেন যে সারা দিনের বেলায় সে ঘুমাচ্ছে না, সে মাথা ব্যথা করছে না, তাহলে কাজকর্মে মনোযোগ বসাতে পারতেছে না। সেজন্য স্লিপ এটা একটা জটিল বিষয়। যদি আমরা এটা চিন্তা করি, ওই যে বললাম আপনি যদি সকালে আর্লি উঠেন,
জি,
ব্যায়াম করেন, দেখবেন যে রাত্রেবেলা আপনি ঘুম সুন্দর করে ঘুম হচ্ছে। এখন আপনি দিনে তো ঘুম থেকে উঠবেন 10টার সময়, তাহলে কিন্তু আপনার ঘুম হবে না, তাহলে আপনার জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আছে 10টা 11টার সময় ঘুম থেকে উঠে, তাহলে তার জীবনটাই নষ্ট।
আচ্ছা,
সেজন্য দেখবেন যারা বড় বড় বৈজ্ঞানিক,
জি,
বড় বড় যারা যারা সমাজে প্রতিষ্ঠিত,
জি,
যারা সমাজকে দিয়েছে, তাদের ইতিহাস যদি দেখেন সবাই সবাই আর্লি রাইজার, আর্লি রাইজ হয়ে তারা জীবনকে গঠিত করে। তাদের 11টার সময় ঘুম থেকে উঠে কোনো মতেই জীবনকে সুন্দর করতে পারবে না। নিজের জীবন যদি সুন্দর না হয় অপরকে আপনি কি দান করবেন? ঠিক আছে না?
জি, ধন্যবাদ আপনার কাছ থেকে আসলে আমরা অনেক মূল্যবান জিনিস জানতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে অনেকে অনেকের ভোরবেলা ওঠার অভ্যাস আছে, বিশেষ করে তাহাজ্জুদের সময় ওঠার অভ্যাস আছে। মনে করেন কেউ যদি 12টার দিকে শোয়, রাতে কাজকর্ম থেকে ইয়ে হয়ে বা 11টার দিকে শোয়, তো সে মনে করেন দিকে 3টার দিকে উঠে গেছে, তো মনে করুন 3-4 ঘন্টা তার ঘুম হয়েছে, তো এরপরে যদি মনে করেন সে ফজর নামাজের পরে যদি আরেকটু শুতে চায়, আপনারা কি বলেন?
এটা তো অবশ্য তার ঘুম যে তাহাজ্জুদ যেটা পড়ছে, তাহলে তার ঘুম যে সৎ হয়ে গেছে, তাহলে আপনার নামাজ পড়ার পরে একটু ঘুরে এসে রেস্ট নেওয়া খারাপ হয়ে কিছু না,
ঘন্টা দু ঘন্টা
করে করলো। আর এটা দেখতে হবে যে তার ওনার উনি কি কাজ করেন,
জি,
এখন ওনার অফিস যদি
7টার সময়
তাহলে যদি 10টার সময় ঘুমাতে পারছে, আবার আছে যে 7টা থেকে 2টা পর্যন্ত অফিস, তাহলে অফিস থেকে এসে সে ভাতের পরে একটু রেস্ট নিল। এটা তো আল্লাহ রাসূল বলেছেন যে একটু রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিল, সমস্যা নাই।
আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আমি একটি শেষ একটি প্রশ্নের দিকে আপনাকে জিজ্ঞেস করবো, প্রশ্নের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা তো 1 মাস রোজা রেখেছি, এখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইয়াসলাম বলেছেন শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য, এবং যেটাকে আমরা 6 রোজা বলি, এবং প্রতি সপ্তাহে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইয়াসলাম সোমবারে রোজা রাখতেন, তো এই যে আমরা আবার আমরা নফল রোজাও রাখি, রাখার ব্যাপারে ইরশাদ করেছেন বিভিন্ন আমরা হাদিসে পাক শুনতে পাই, তো এই ব্যাপারে আপনি কি বলেন যে মাসের মধ্যে কিরকম রোজা রাখা উচিত, 6টি রোজা রাখা উচিত, সপ্তাহে 6টি রোজা উচিত, এবং এটার ক্ষেত্রে আমাদের শারীরিক ভাবে এটার কি পড়বে, প্রভাব পড়বে?
এখন আমি যদি একজন চিকিৎসক হিসেবে বলি, সেটা একটা দিক হবে,
জি,
আবার আমার চেয়ে আপনি ভালো জানবেন, সেটা হচ্ছে যে আপনি যদি ধনীভাবে চিন্তা করেন সেটার একটা এফেক্ট পড়বে। তো দুটাকে যদি আমি প্যারালাল চিন্তা করি, একটা একটা কমপ্লিমেন্টারি পরিপূরক,
জি,
যেমন ধরেন যে যত বেশি ধর্মীয় কাজ করবে তাকওয়া যার বেশি হবে তার মর্তবা তত বেশি হবে, ঠিক তদ্রূপ যে যত বেশি শরীরকে আপনার ঠিক করার জন্য কাজ করবে তার শরীরটা ঠিক থাকবে। কারণ পৃথিবীর মধ্যে অনেকগুলো নিয়ামতের মধ্যে একটা নিয়ামত তার শরীর, তার সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যর অধিকারী হওয়াটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত,
জি, অবশ্যই।
আল্লাহ চক্ষু দিয়েছেন, যার চোখ নাই সে বুঝে যে চোখের কি
অবস্থা, অবশ্যই,
ঠিক না? ঠিক তদ্রূপ চোখের আমার ইয়া করতে হবে, ব্যায়াম করতে হবে, চোখ ব্যায়াম মানে হচ্ছে পরিপূর্ণ ঘুম যেতে হবে। এখন আপনি যে রোজার কথা বলছেন, রোজা যদি কেউ রাখে যে 11 মাসে, দেখেন আমাদের কিছু মানে এটা একটু বললে ইয়ে হয়, আমাদের অন্য অন্য সময় অনেক রুগী থাকে, কিন্তু রোজার সময় আমাদের রুগীগুলো অর্ধেক হয়ে যায়।
আচ্ছা,
এটার কারণটা কি? টাকা পয়সা কমে গেছে না, এটা হচ্ছে রোগ কমে যায়।
আচ্ছা,
আমরা দেখে গেছি তার রোগ হয় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সে যেমন ধরেন একদম আপনার ডায়রিয়া রোগী নাই বললেই চলে, আপনার ফুড পয়জনের রোগী রোগী নাই বললেই চলে। কেন? বাইরে খাওয়াটাও একদম নাই, উল্টাপাল্টা খাওয়ার একদম নাই, সেজন্য এই রোগীগুলা কমে যাচ্ছে। তারপরে দেখেন দেখেন এই যে অতি মানে হাইপারটেনশনের রোগীগুলা, ডায়াবেটিসের বেড়ে গেছে, এরকম রোগীগুলা আমাদের কমে যাচ্ছে। তার মানে কি? রোজা একটা মানুষকে শুধুমাত্র যে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাচ্ছে তা না, পরোক্ষভাবে তার শরীরকেও কিন্তু ঠিক রাখছে। তাইলে আল্লাহ রসুল যে রোজা সোমবার এবং বৃহস্পতিবার জায়গা রেখেছেন বা শরীর রোজার কথা বলেছেন, এটা যারা রাখতে পারে এটা তো তার শরীরের জন্য অবশ্যই মানে বেনিফিট হবে, এবারও তো দ্বিমত করার কোনো অবকাশ নাই। সেজন্য আমি মনে করি যে রোজার মাধ্যমে যেমন মানুষ তাকওয়া অর্জন করে, ছয় রোজার মাধ্যমে আরো বেশি তাকওয়া অর্জন করবে, সপ্তাহের মধ্যে রোজা রাখতে পারলে সে যেমন বেশি তাকওয়া অর্জন করবে, এগুলোর মাধ্যমে তার শরীরটা আরো সুস্থ থাকবে।
অর্থাৎ আমরা এটা জানতে পারলাম যে রোজা এটা যেরকম আমাদের আখিরাতের যেটা আমাদের ফায়দা আমরা পাবো, উপকার যেটা পাবো, সাথে সাথে আমরা দুনিয়াবী ফায়দাও পাবো। যদি আমার সুস্থ থাকে আমি কাজকর্মে ভালোভাবে যেতে পারবো এবং আমি ইবাদতও সুন্দর করে করতে পারবো। আমার শরীর যদি ভালো না থাকে, যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলেছেন শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমি কাজও কোনো কিছু করতে পারবো না। তো আমার স্বাস্থ্য যদি ঠিক থাকে আমি ইবাদতও করতে পারবো, আমি যে স্থানে চাকরি করি, কাজ করি, ব্যবসা করি, তো ওই কাজগুলো আমি সুন্দরভাবে ইয়া করতে পারবো। তো ধন্যবাদ, আপনি আমাদেরকে আসলে সময় দিয়েছেন আজকে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা। আমরা শেষে জানতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেব আমাদেরকে বলেছেন যে রোজা এমন একটি জিনিস যে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যে রমজান মাসে ওনাদের যে পেশেন্ট রোগী অর্ধেক হয়ে যায়, তো এটার কারণও উনি বলেছেন যে খাবার কম খাওয়ার কারণে। আমরা আল্লাহ তাআলার নিয়ামত অবশ্যই খাবো, খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, হালাল রিজিক অবশ্যই খাবো, কিন্তু সাথে সাথে সেটা পরিমিত। যদি আমরা বেশি খাই তাহলে সেটা আমাদের শরীরে যেই আমাদের উপকার বিপরীতে আমাদের অপকার বেশি করবে, আর যদি আমরা কম খাই সেটাও চলবে না, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু আমাদেরকে খেতে হবে পরিমিত, যেটা আমার শরীরে চাই। যেমন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম খাবার গ্রহণ করেছেন কিন্তু সেটি অল্প। অর্থাৎ আমরা হাদিসে পাকেও শুনেছি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের সম্মান যে আমরা পেটকে যেন তিন ভাগে ভাগ করি, এক ভাগ খাবারের জন্য, এক ভাগ পানির জন্য, এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। তাহলে আমরা সুস্থ থাকবো, আমাদের পেট ঠিক থাকবে। আসলে এখনকার যেই অবস্থা আমরা বেশিরভাগ হয়তো দেখি যে ইয়ার পেটের সমস্যা বেশি, এটার কারণ হচ্ছে আমরা খাবারটা বেশি গ্রহণ করি, তৈলাক্ত খাবার বেশি গ্রহণ করি, বাইরের খাবারটা বেশি খাই তার জন্য। তো আমরা যদি আমাদের পেটটাকে ঠিক রাখি, অনেক সময় অনেকে কিতাবের মধ্যে আমরা পড়েছি যে পেটকে বলা হয় রোগের মা, অর্থাৎ রোগের উৎপত্তি স্থল। পেট যদি ঠিক থাকে তাহলে আমাদের শরীরের সব কিছুই ঠিক থাকবে। তো পেট যদি খারাপ থাকে তাহলে আমাদের শরীরের আমাদের মন মানসিকতা খারাপ থাকবে, নষ্ট হয়ে যাবে আমাদের। সেটাই হোক, আমরা আজকে এই ঈদের এই আনন্দ গণ মুহূর্তে আমরা এই অনুষ্ঠানের থেকে আমরা হয়তো কিছু শিখতে পেরেছি। ইনশাআল্লাহ বা অন্যদিন হয়তো অন্য একটি অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসবো। শুভকামনায় আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ডাক্তারের সাথে কিছু খুন, ডাক্তারের সাথে কিছু খুন, ডাক্তারের সাথে কিছু খুন, ডাক্তারের সাথে কিছু খুন।